Entertainment is a must. Shunun Shadhin Podcast.
Abbu, otho na. Are otho na.
Hey, bolo. Ki hoyeche?
Aaj to shombar. Kal to shombar na.
Oh, hey. Tai to. 11ta beje giyeche. Cholo, shune ashi. Shadhin Music er bhut golpo.
Bhoy pabo to. আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো।
যথারীতি শুরু হয়ে গেল ভূত গল্পের নিয়মিত আয়োজন, শুধুমাত্র স্বাধীন মিউজিকের। প্রতি সোমবার রাত 11টায় চলে এসেছি আমি যথারীতি ঘটনার ঝুলি নিয়ে আদ্যপান্ত, সেই শুরু থেকে শেষ পর্যন্তই থাকবো আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে বিশেষ কিছু ঘটনা দিয়ে কিন্তু আমাদের এই 53তম এপিসোড সাজানো হয়েছে। বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব আমাদের ঘটনায়। প্রথমেই যিনি ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন নিয়মিত শ্রোতা বন্ধু, তার অডিও ক্লিপটি শুনে আসবো প্রথমে। তো বন্ধুরা, পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের আর কথা হবে না বেশি, শুধু আমরা ঘটনার ঘনঘটায় ভেসে থাকব এই 2টা ঘন্টা। তো বন্ধুরা চলুন শুনে আসি আমাদের পাঠানো প্রথম অডিও ক্লিপটি।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো।
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমার নাম মোহাম্মদ রাহুল হোসেন জয়, আমি এখন বর্তমানে গাজীপুরে আছি। তো আজকে গাজীপুরেরই কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আজকে যে ঘটনাটি শেয়ার করব, এটি আসলে একটি শিল্প কারখানার একটি ঘটনা। যারা গাজীপুরে আছেন এবং যেই কারখানার আর কি, যেই শিল্প প্রতিষ্ঠানের আর কি, যেই ঘটনাটা বলবো, যারা এখানে আছেন তারা অবশ্য ঘটনাটি শুনলে জানতে পারবেন, তারা এই বিষয়ে অবগত আছেন। তো এই কিছুদিন আগেই আমি একটি ঘটনা সম্পর্কে জানতে পারি আমাদের অফিসের। তো আমি একটু আগেই বলে নিই যে আমি এখানে যে অফিসে আছি সেই অফিসটি হচ্ছে গাজীপুরের একটি খুবই সুনামধন্য একটি প্রতিষ্ঠান, আমি নাম প্রকাশ করতেছি না। তো এই প্রতিষ্ঠানের একটি ঘটনা সেদিন ঘটে যায়, আমি রিসেন্টলি জানতে পারি। তো ঘটনাটি হচ্ছে এমন যে আমাদের এক কলিগ, সে এসে আমাকে বলতে চায় যে ভাই আমার সাথে একটি ঘটনা ঘটে গেছে। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে আমাকে একটু বলেন। তো সে বলল যে একটু বলে নেই যে আমাদের অফিসের একটা এসি প্ল্যান্ট থাকে, এসি লাইন থাকে, মানে যাতে অফিসের টেম্পারেচার গুলো একটু মেনটেন হয়। এর জন্য তো ওই মেনটেনের জন্য এই যে এসি প্ল্যান্টটা থাকে সেটা একটু আসলে ফ্লোরের নিচে থাকে। তো সে ওইখানে কাজ করত, তো সে সেইখানে কাজের সুবাদে একদিন হঠাৎ দেখতে পারে যে ওইখানে একটা সাদা একটা ছায়া, একদম মানে বিশাল বড়, মানে এত বড় যে মানে ওই জিনিসটার আর কি মাথা দেখা যাইতেছে না, তো মাথা দেখা যাইতেছে না। তো উনি এই জিনিসটা দেখার পরে কিছুক্ষণ মানে বোঝার চেষ্টা করে যে আসলে জিনিসটা কি। তো যখন উনি বুঝতে পারে যে আসলে এটা অন্য কিছু, তখন সে তাড়াতাড়ি বের হয়ে আসে। তো বের হয়ে আসে, তো সেই এই বিষয়টা আসলে ওইভাবে কাউকে জানায় না। তো ঘটনাটা এখানে শেষ হইলেই হয়ে যেত, কিন্তু আসলে ঘটনাটা এখানে শেষ না। ওই ঘটনাটা ছিল রাতের ঘটনা। তো সে ভাবলো যে রাতের বেলা সমস্যা হলে হতেও পারে, কারণ জিন বা ভূত আমরা যেটাই বলি না কেন, সেটার তো আনাগোনা বা চলাচল হয় স্বাভাবিক এটা। তো তারপর এই রিসেন্টলি গত সপ্তাহে এমন হয় যে আপনার ও দিনের বেলায় ওই কাজের জন্য আর কি, ও আসলে আমাদের একটু বলেনি, ওইখানে শিফটিং এ কাজ হয় সব সময়। তো ওই ওই সময়টা হচ্ছে ডে শিফটে ছিল। তো কাজের জন্য ওনার দুইজন ওই এসি প্ল্যান্টের নিচে ডার্ক লাইনে যায়। তো ওইখানে ওনারা কাজের সুবাদে আসলে নিচে হওয়ার কারণে ওইখানে আসলে একটু অন্ধকার থাকে, এর জন্য ওরা ফোনের ফ্ল্যাশ অন করে কাজ করে। তো ওরা দুইজন ছিল ওইখানে। তো কাজ করতে করতে এমন হয় যে দুজন গল্প শুরু করে দেয়। তো গল্প করতে করতে ওই ভাইটা বলতেছিল যে তুমি কি জানো সেই দিন আমার সাথে এমন একটা ঘটনা হয়েছে যে আমি এখানে কাজ করতেছিলাম, তো ঠিক ওই দিকে একটা লোক আমি দেখছি, আমি জানি না জিনিসটা কি। তো ওই লোকটার মানে ওই জিনিসটার আর কি মাথা দেখা যেতেছিল, এটা এত বড় ছিল। তো ঠিক ওই মুহূর্তে তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে একদম ফেলে দেয় ডার্ক লাইনের ভেতর। সে তাড়াতাড়ি ভয়ে উঠে যায়। একটু ক্লিয়ার করে নেই যে ওইখানে ওনারা দুইজন ছিল, আর কেউই ছিল না, এবং ওনার সাথে যে ছিল সে সামনে কাজ করতেছিল এবং উনি ফোনের ফ্ল্যাশ মানে অন করে ধরে রাখছিল, এবং সামনে যে ছিল সে কাজ করতেছিল, এবং পেছন থেকে ওনারা এমন জোরে ধাক্কা দিছে যে উনি একদম ডার্ক লাইনের মধ্যে পড়ে গেছে, এবং উনি অনেক গুরুতর ভাবে আহত হয়ে যায়, এবং সে সাথে সাথে উঠে এবং দুজনই বুঝতেছিল না যে আসলে কি হইতেছে। তো ওই যে ভাইটা সামনে ছিল সে বলল যে তোমাকে কে ধাক্কা দিল। তো বলল যে হয়তো কিছু একটা আছে এখানে, চলেন তাড়াতাড়ি। তো তারা দুজনই সাথে সাথে বের হয়ে গেছে, এবং ওই সময়টাই আসলে আমার সাথে দেখা হয় ওনার, এবং উনি আমাকে এই বিষয়টা শেয়ার করে যে ভাই এই এই ঘটনা আমার সাথে সেই দিন এইভাবে ঘটে গেছে। তো আমি এই অফিসে আছি প্রায় 2 বছর। তো আমি আসলে এই অফিসের এই ভৌতিক বিষয় যেটাই বলেন না কেন আমি কখনো শুনি নাই, এই প্রথম ওর মুখ থেকে এই জিনিসটা শুনছি। তো তারপরে ভাবতে লাগলাম যে আসলে হতেও পারে যে এখানে কিছু না কিছু তো আছে, আর ভাইটা তো আর শুধু শুধু আমাকে সেইগুলো বলবে না। তো তারপরে আমি একটু ঘাটাঘাটি করতে শুরু করলাম যে আসলে একটু দেখি এটা সত্য কি না মিথ্যা। তো এটা যাচাই বাচাইয়ের জন্য আমি একটু যারা এখানে অনেক পুরাতন মানে অনেক বছর ধরে চাকরি বাকরি করতেছে বা ওইখানে যারা কোয়ার্টারে আছে, তো তাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করলাম। তো তাদের সাথে কথা বলতে লাগলাম যে আসলে এইখানে কোনো ভৌতিক বিষয় আছে কিনা। তো এর জন্য আমি একটু সবার সাথে এই বিষয়ে একটু আলোচনা করি, যারা একটু অনেক বছর ধরে একটু ওল্ড এখানে কাজ করতেছে অনেক বছর ধরে, তাদের সাথে আলোচনা করার একটু চেষ্টা করি। তো কিছু তথ্য চলে আসে আমার সামনে। তো এর মধ্যে একটা হচ্ছে যা এক ভাইয়ের সাথে কথা বললাম, সে কোয়ার্টারে থাকে আমাদের অফিসের কোয়ার্টার। তো সে বলল যে একদিন রাতে উনি ফোনে কথা বলার জন্য উঠে, তো সে কোয়ার্টারের যে ছাদ থাকে আমাদের ওই ছাদে উনি এসে কথা বলতেছিল। তো সেইখানে এমন হয় যে অনেকগুলো মানুষ মনে হচ্ছে একসাথে চিল্লাচিল্লি করতেছে, মানে হাউমাউ করতেছে, আর্তনাদ করতেছে, যেটা আমাদের ওই ফ্যাক্টরির একটা অংশ থেকে ভেসে আসতেছিল। তো সে একটু চুপ হয়ে মানে ভাবার চেষ্টা করে যে আসলে জিনিসটা কি, একটু থিঙ্ক করে। তো সে এটাকে ইগনোর করে সে এটাকে চলে যায়। তো এইরকম শুধু একদিনই না, কয়েকদিন হয়, এবং এমনও হয়েছে যে উনি আরেকজনকে নিয়ে আসছে এসে শোনাইতেছে যে আপনি শুনেন তো দেখেন তো এটা ঠিক কিনা। তো বলতেছে হ্যাঁ আমিও শুনতে পেয়েছি। তারপর আমি ওইটা নিয়ে আমার সিনিয়র যে স্যার ছিল তাদের সাথে একটু ফ্রিলি একটু কথা বলার ফাঁকে ফাঁকে শুনতে পেলাম যে ওইখানে এমন হয়েছিল যে অনেক আগে ফ্যাক্টরির শুরুর দিকে যে ওই একটা গোডাউন আছে সেখানে আগুন ধরে গেছিল এবং ওইখানে যারা কাজ করতেছিল তারা সবাই একসাথে মারা গেছিল। মানে তাদের কাউকেই বাঁচানো যায় না এখান থেকে। তো এমন হয় যে এটা অনেকে যারা কোয়ার্টারে থাকে ওই পাশের যে কোয়ার্টারটা তারা ম্যাক্সিমাম মানুষই জানে যে ওইখান থেকে রাত্রে মাঝে মাঝে এরকম আওয়াজ হয়, অনেক অনেক জোরে জোরে চিৎকার করে। তো তখন তো আমার কৌতূহলটা আরো বেড়ে যায়। তো এমন হয় যে একদিন আমি আমার কোয়ালিটির কাজের জন্য আমি একটা গোডাউনের পাশে আমাকে যেতে হয়। তো আমার সাথে আরো চারজন ছিল টিমমেট, তো আমরা একসাথে সেখানে কাজের জন্য যাই এবং আমাদের তো সিনিয়র স্যার ছিল, তো স্যারের সাথে আমরা ওইখানে কাজ করতে দিলাম। এমন হয় যে এই বিষয়টা আমি একদমই জানতাম না, আমি একটা জায়গায় বসে কাজ করতেছিলাম এবং আমার থেকে একটু দূরে দূরে সবাই ডিস্টেন্সে কাজ করতেছিল সবাই। তো এমন হয় যে ওই কাজের ফাঁকে ফাঁকে আমরা গল্প করতেছিলাম, নানান বিষয়ে কথা বলতেছিলাম। তো আমার মাথায় সবসময় ওই বিষয়গুলোই আসতো যে কারোর কাছ থেকে একটু কালেক্ট করা যায় কিনা। আসলে আমি 2 বছর হয়ে যায় এখানে কাজ করি, অথচ এই বিষয়গুলো আমি কেমন যেন জানতাম না। তো এমন হয় যে আমি স্যারকে বলি, তো স্যার বলে যে আপনি যেখানে বসে আছেন তো ঠিক এইখানেই একটা ইনসিডেন্ট হয়ে গেছে যে আমাদের ওইখানে যারা পরিচ্ছন্ন কর্মী আছে এক মহিলা, তো সে ওইখানে পরিষ্কার করার জন্য যখন আসছে রাতে নাইট শিফটে, তো সে ওই পরিষ্কারের জন্য যখন এখানে আসছে তো সে এসে দেখতেছে একটা বাচ্চা সেখানে খেলাধুলা করতেছে, পানি ছানতেছে এবং পানির আওয়াজগুলো ওনার কানে লাগতেছে। তো উনি প্রথমে কিছু মনে করে নাই, সে ওটাকে ন্যাচারালি নিছে। বাট একটু পরে উনি চিন্তা করলো যে আমাদের অফিসে তো কোনো বেবি অ্যালাউ নাই, তাহলে এটাকে যখন সেটা চিন্তা করে ওই বাচ্চাটার দিকে তাকাইছে, বাচ্চাটা তার দিকে তাকায় হাসে দিছে। সে কোনো কিছু চিন্তা না করে এক দৌড়ে চলে গেছে সেকশনে এবং সেখানে যে সবাইকে যখন জানায় সবাই একসাথে আসে, সেখানে সে কিছুই পায় নাই। বাট ওইখানে যে বাচ্চাটা পানি দিয়ে খেলা করতেছিল সে পানিগুলো স্পষ্ট বোঝা যেতেছিল এবং ওইখানে ছিল। তো সবাই শিওর হয়ে গেছে যে কিছু না কিছু এখানে আছে, এর জন্য ওই ওই সাইডটাতে মানে কেউ যায় না, কিছু মানে কাজের যখন থাকে কাজ তখনই যায়। তো আমি পরবর্তীতে ওই মহিলার কাছে গেছি এবং ওনার কাছে এই বিষয়টা জানতে পারি যে হ্যাঁ আসলেই সত্য যে উনি ওই দিন ওই জিনিসটা দেখছে। তো তখন আমার কৌতূহল আরো বেশি বেড়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে আমার আরো কিছু জানার দরকার বা আমি একটু চেষ্টা করি যে কিছু জানা যায় কিনা। তো আমাদের তখন আমি আরো বিষয়ে কিছু জানি যে একটু বলে নেই, তো আমি ওই বিষয় নিয়ে আরো ঘাটাঘাটি করার চেষ্টা করি। তখন আমার সামনে আরো কিছু তথ্য চলে আসে, যেমন একটু বলে নেই আমাদের সেকশন হচ্ছে সর্বমোট 5টা। তো আপনার হচ্ছে একদম শুরু থেকে একদম ফিনিশিং পর্যন্ত সবগুলাতেই আলাদা আলাদা করে মানে ভাগ করা থাকে ফ্লোর গুলো। তো আমাদের একটা ফ্লোর আছে যেখানে শুধু মানে কি বলবো এটা যে ওই ফ্লোরটাতে শুধু হচ্ছে একটা সেকশনের লোক কাজ করে। ওইখানে এমন হয় ওইখানে হচ্ছে মোট 10টা মেশিন। তো 10টা মেশিন হচ্ছে প্রথম 2টা মেশিন অলরেডি এখন বন্ধ আছে এবং 3rd নাম্বার যে মেশিনটা সেটার একটা পাশ চলে, মানে ওটা আরেকটা পাশ চলে না। তো এক সেকশনের লোক আরেক সেকশনে মানে যাইতে পারে না, যায় না আর কি সাধারণত, কারণ কাজের চাপের জন্য যাওয়া হয় না। তো ওই এক সেকশন মানে ওই যে সেকশনটা নিয়ে কথা বলতেছি ওই সেকশনটাতে আপনার আনুমানিক 30-35 জন কাজ করে। ওই যেই 2টা মেশিন বন্ধ ওই মেশিনের আশেপাশেও কোনো মানুষ কখনই থাকে না, এনি হয় মানে ওটা কেন যেন হয়। তো এমন হয়েছে যে আপনার 3 নাম্বার যে মেশিনটা সেটার পাশে একটা গোডাউন আছে যেখানে শুধু আপনার কিছু মালামাল স্টক করে রাখা হয়, মানে বা হচ্ছে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের যেই ঝাড়ু বা আদার যেই ইনস্ট্রুমেন্ট গুলো দরকার হয় সেগুলো ওইখানে রাখা হয়। তো নাইট শিফটে এক মহিলা এমন হয় যে পরিচ্ছন্ন কর্মী, তো উনি ওই ঝাড়ু আনার জন্য যখন ওই গোডাউনে যায় ঠিক গোডাউনে যাওয়ার আগেই ওই 3 নাম্বার মেশিনটার পাশে উনি অনেক আওয়াজ শুনতে পেতেন, মানে অন্যরকম আওয়াজ, মানে যেটা উনি কখনো এর আগে শুনেন নাই। তো উনি ভয়ে তাড়াতাড়ি দৌড়ে চলে আসছে। তো আসার পরে এক মানে একটা ভাই ছিল, উনি বলতেছে যে কি হয়েছে, উনি মানে শুনে বলতেছে যে এরকম এরকম আমাকে যেন কে মনে হচ্ছে ডাকতেছে বা ওইখানে এরকম আওয়াজ শুনতে পেতেছে, তো আপনি একটু দয়া করে আমাকে ওই ঝাড়ুটা এনে দেন আর কি ওইখান থেকে। তো বললো যে ঠিক আছে সমস্যা নেই, এগুলা আপনার মনের ভুল হইতে পারে, আমি দেখ। তো ও যায় ভেতরে, আসলে কিছুই ছিল না ওইখানে ওই সময়, ন্যাচারালি সে একদম গোডাউনের ভেতরে যায় এবং নিয়ে ঝাড়ুটা নিয়ে যখন চলে আসে, যখন উনি ব্যাক করতেছে তখন সে আওয়াজটা শুনে, একদম সে সাথে সাথে স্টপ হয়ে গেল এবং সে ভাবতেছে যে কি হইতেছে। সে মানে ওইখানে দাঁড়ায় ছিল কিছুক্ষণ, দেন উনি ভাবতেছে যে আমার এখানে দাঁড়া থাকা যাবে না, ও হাঁটা শুরু করে। তো উনি যখন আস্তে 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 যখন দরজার কাছাকাছি আসবে, তখন সে একটু পেছনে ফিরে দেখে, দেখে যে একটা কালো অবয়ব, আসলে আপনারা জানেন কিনা জানি না, মিল ফ্যাক্টরি গুলোর যে গোডাউন সাইট গুলো থাকে বা হচ্ছে ফ্লোর গুলো থাকে, সেগুলো অনেক উঁচু থাকে, হাইট সাধারণ যেই আমরা ফাউন্ডেশনে যে একতলা দোতলা দেখি এরকম না, ওটা একতলাই অনেক হাই থাকে, অনেক উঁচু থাকে। তো ওই জিনিসটা একদম পুরো ফ্লোর ভেদ করে মনে হয় বের হয়ে গেছে, মনে হয় ফ্লোর ভেদ করে ও দোতলা তিনতলায় চলে গেছে এমন অবস্থা। ওটার মাথা দেখা যেতেছে না, হাত পা দেখা যেতেছে স্পষ্ট, একটা কালো অবয়বের হাত পা দেখা যাচ্ছে কিন্তু মাথা দেখা যেতেছে না। সে ওইটা দেখার পরে শুধু চুপচাপ হাঁটা শুরু করছে, হেঁটে শুধু গোডাউন থেকে বের হয়ে গেছে। বের হয়ে আসার পরে সবাইকে বিষয়টা বলে এবং সবাই মিলে যখন যায় তখন কিছু দেখতে পায় না, বাট এরপর থেকে ফ্লোরের মধ্যে একটা একটা ছমছম পরিবেশ সৃষ্টি হয়ে যায় এবং যারাই নাইট শিফটে যায় তারা আসলে শুরুতেই যত ইনস্ট্রুমেন্টের দরকার হয় আগেই বের করে নেয় গোডাউন থেকে। তো এরকম কিছু কিছু বিষয়গুলা মানে বের হইতে থাকে। তো এর জন্য এরপর থেকে ওই ফ্লোরের মধ্যে একটা ছমছম পরিবেশের সৃষ্টি হয়ে যায়। তো কেউই আর ওইখানে ওইভাবে কোনো কিছু করে না। তো যাই হোক, এরপরে আমার কৌতূহল তো আরো বেড়ে যায়। তো আমি আরো কিছু ইনভেস্টিগেশনের জন্য একটু এদিক সেদিক ঘোরাফেরা করি এবং একটু জানার চেষ্টা করি। তো আমার কাছে আরো একটি চাঞ্চল্যকর তথ্য চলে আসে, যেটা আমি একদমই জানতাম না, একদমই জানতাম না। তো মাঝখানে এমন হয় একটা গ্যাসের প্রবলেমের জন্য আমাদের মেলটা প্রায় 2-3 মাসের জন্য বন্ধ ছিল। তো বন্ধ থাকার ফলে আমরা ওয়ার্কারদের নিয়ে কিছু কাজের জন্য কিছু গোডাউন পরিষ্কার করায় নিছি, তারপর হচ্ছে আমরা আদার যে ছোটখাটো কাজগুলো ছিল, যেহেতু মেল বন্ধ ছিল আমরা ওয়ার্কারদের দিয়ে এই কাজগুলো করিয়ে নিছি। তো ওই সময় হয়েছে আমাদের একটা গোডাউন আছে, ওইটা একদমই বন্ধ থাকে ম্যাক্সিমাম সময়, ম্যাক্সিমাম বলতে ওটা বন্ধই থাকে। আমি একটু বিবরণটা দিচ্ছি গোডাউনের। আমাদের যেই অ্যাসেম্বলি পয়েন্টটা থাকে, তো অ্যাসেম্বলি পয়েন্টের একদম পাশে হচ্ছে দুইটা মেল, আমাদের দুইটা সেকশন, ওই দুইটা মেলের পরে হচ্ছে একটা বড় গোডাউন থাকে, আছে দুইটা। আর দুইটা গোডাউনের ঠিক মিডল পয়েন্টে, মানে দুইটা গোডাউন প্লাস আমাদের মেলের ঠিক মিডল পয়েন্টে একটা বড় গোডাউন আছে, সেইখানে ওয়েস্টেজ বা আদার্স যে বিষয়গুলো থাকে সেগুলো রাখা হয়। তো ওইটার একদম ব্যাক সাইডে, ওই ফ্লোরটারই মানে ওই জিনিসটারই একদম ব্যাক সাইডে একটা আপনার গেট আছে। তো আগে ওই গেটটা আর কি অন করা ছিল, ওই সব ওই দিক দিয়ে মানুষ আসা যাওয়া করতো, আপনার কোম্পানিতে আসতো যাইতো। তো কোনো কারণ ছাড়াই হুট করে ওই জিনিসটা বন্ধ করে দেওয়া হয় আর কি, ওই আপনার ওই গেটটা একদম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছিল। তা আমি বিষয়টা জানতাম না। তো আমি যখন ওই সময়ে যখন এখানে কাজ করানো হয় তখন আমি দেখতে পাইছি যে ওইটা একটা দরজা আছে খুব সুন্দর, এবং ওই দরজার অপোজিট পাশেই সুন্দর একটা জায়গা আছে, সেখানে অনেক গাছগাছালি আছে, আম গাছ আছে। তো আমরা চেষ্টা করতাম যে ওইটা ওই তালাটা খুলে আর কি যদি ওই পাশে যাইতাম তাহলে আম টাম খাইতে পারতাম, এরকম অনেক চিন্তা ভাবনা করতাম। তো ওই আমরা চেষ্টা করতাম ওই জায়গাটা একটু তাড়াতাড়ি পরিষ্কার করে ওই পাশে যাওয়ার, তো আসলে হইতো না ওইভাবে, তো চেষ্টা করতাম। তো ওই সময় ওই গেটটা আমি দেখছি প্রথমবার, তো আমি জানতাম না ওই জিনিসটা। তো ওইটা নিয়ে একটু ঘটনা বলি। তেমন হয়েছে যে আমি এই রিসেন্টলি ওই জিনিসটা জানতে পারলাম যে অফিসে একটা জিন এখনো চলাচল করে অলরেডি। তো আপনার এই জিনটা ডার্ক লাইন থেকে এসে একদম আমাদের ওই যে ফ্লোরটা নিয়ে যত ঘটনা সেই ফ্লোরের ওই গোডাউন থেকে ওই গেট পর্যন্ত চলে। তো এই জিনিসটা আমি শেয়ার হয়েছি এই খুব রিসেন্টলি নাইট শিফটেরই একটা ঘটনা। তো নাইট শিফটে এমন হয় যে এক আন্টির উপরে একটা জিন হুট করে ভর করে ফেলে এবং ভর করার পর মানে উনি দাঁড়ায় থাকে কিছুক্ষণ এবং বিকট বিকট আওয়াজ করতে থাকে। ওইখানে যারা ছিল সবাই প্রথমে বুঝতে পারে না, ভাবে যে হয়তো কোনো শারীরিক সমস্যা, রোগ ব্যাধি হইতে পারে, কোনো সমস্যা হইতে পারে। তো ওনারা ওনার কাছে যায় কিছু মানে একটু ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করে। যারা ওইখানকার প্রাথমিক প্রতিবিধানকারী ছিল তারাও আসছিল, বাট উনি হুট করে এমন করে যে সবাইকে একদম ধাক্কা দিয়ে ফেলে দিয়ে একটা দৌড় দিয়ে চলে যায়। একটু বলে নেই যে ওই যে গেটটার কথা বললাম, ওই গেটের সামনে অনেকগুলো ওয়েস্টেজ আছে, মানে ওয়েস্টেজ দিয়ে একদম ওই গেটটা একদম পুরোপুরি পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে। তো ওই গেট ওই গেটটার থেকে মনে করেন যে সেকশনে এই ঘটনাটা হইতেছে, মানে না হইলেও আপনার 5-6 মিনিট লাগবে আর কি চাইতে। আর গোডাউনটা আমি যখন কাজ করাইছি আপনার দিনের বেলাতেই অনেক অন্ধকার ছিল, আমরা যখন কাজ করছি তখন আমরা ইলেকট্রিশিয়ান দিয়ে ওইখানে লাইট লাগাই নিছি, তো রাত্রেবেলা তো বুঝে নিয়ে অনেক বেশি অন্ধকার থাকে। তো এমন হয়েছে যে আপনার তো আমরা দিনের বেলাতেই মনে করেন যখন কাজ করছি তখন লাইট লাগাই নিছি ওইখানে ইলেকট্রিশিয়ান দিয়ে, তো রাত্রেবেলা আরো বেশি গভীর মানে অন্ধকার থাকে, এতটা অন্ধকার। তো এমন হয়েছে যে আমরা আমি যখন শুনি যে বিষয়টা যে উনি একটা দৌড় দিয়ে একবারে ওই গোডাউনের দিকে চলে যায়। তো ওই কার্ডিং সেকশনে আমাদের এক ভাই ছিল, সে দায়িত্বে ছিল কার্ডিং সেকশনের। তো মানে ওই কার্ডিং সেকশনটাই ছিল আপনার ওই গোডাউনটার একদম ফার্স্ট প্রথম প্লেসে। তো উনি যখন দেখে যে উনি আচমকে দৌড় দিচ্ছে এবং সবাই বলতেছে যে ওকে একটু ধরেন, ওনাকে একটু ধরেন, ওনাকে একটু আটকান, তো ভাইটা দৌড়ে ওনার পিছন পিছন যায়। উনি পিছন পিছন যাইতে যে দেখতেছে উনি দৌড়াইতে দৌড়াইতে সে গোডাউনের দিকে যাইতেছে এবং সে প্রথমে একটু ভয় পায়, তারপর ভাবলো যে না যাই হোক একটা মানুষকে তো সেভ করা উচিত আমাদের, একটা মানুষ হিসেবে একটা মানুষকে তো সেভ করা উচিত। তো সে তার পেছন পিছন দৌড়াইতে থাকে এবং তার পেছনে আরো সবাই দৌড়ায় বাট উনি প্রথমে ছিল। উনি দৌড়াইতে দৌড়াইতে দেখে তিনি একদম সে ওয়েস্টেজের ভেতরে ঢুকে গেছে। তো ওয়েস্টেজের যখন যাইতেছে উনি তখন ওই ভাইটাও আরেকজনকে ডাকলো, উনিও তাড়াতাড়ি যখন আসতেছিল উনি যেতে যেতে আপনার ওই ওয়েস্টেজ পার হয়ে যে গেটটা আমি বললাম যে একদম স্টপ করে দেওয়া হয়েছে, যেটা একদম পরিত্যক্ত ওটা বন্ধই করে দেওয়া হয়েছে, উনি ওই গেট একদম গেটের কাছাকাছি চলে গেছে, উনি গেট দিয়ে পার হয়ে বসে চলে যাবে এমন অবস্থা। তো ওই ভাইটা তাড়াতাড়ি ইমিডিয়েটলি ওনাকে ধরে টেনে হেসে নিয়ে আসতেছে বাট পারতেছে না, উনার গায়ে এত পরিমাণে শক্তি চলে আসছে যে উনার সাথে পারে যেতেছে না, বাট উনি খুবই বয়স্ক একজন মহিলা। তো উনাকে তারপরে ভাইটা ধরে নিয়ে আসে, তারপরে সবাই আনুষাঙ্গিক মানে আশেপাশে যারা ছিল তারা সবাই মিলে ওনাকে ধরে নিয়ে আসে। আসার পরে আমাদের সেকশনে নিয়ে আসা হয়। আমাদের আমি এই বিষয়টাও জানতাম না, ওই দিনই ফার্স্ট জানছি যে আমাদের প্রত্যেকটা শিফটে একজন করে মানে কি বলবো এটাকে যে একজন করে ঝাড়ফুঁক করার একটা মানুষ থাকে, মানে উনি সেকশনে কাজ করে বাট উনি এই ঝাড়ফুঁকের জন্য এটা করেন। তো ওইখানে ওই দিন ছিল আমাদের এক ভাই, আমি ওনাকে আমিও জানতাম না যে উনি এই বিষয়গুলো অবগত আছে। তো তারপর উনি ওনাকে একটু ঝাড়ফুঁক করে দেয়, দেন জিনটা চলে যায়, এরপর উনি ন্যাচারাল। এবং ওই আন্টির উপরেই এখনো মানে মাঝে মাঝে এই বিষয়টা আসে, যখন উনি নাইট শিফটে যায় তখন এই জিনিসটার মানে আক্রমণটা ওনার উপরে আসে। তো এই বিষয়গুলো ছিল এইভাবে ঘটনাটা আমাদের ওই গাজীপুরেরই একটি মেলের ঘটনা আর কি। তো এরপর থেকে আমি চেষ্টা করতেছি আরো কিছু ঘটনা যদি কালেক্ট করা যায় আমি চেষ্টা করতেছি আনার। তো এইখানে আরেকটা বলি, এই মেলের বাইরে একটি ঘটনা ঘটে গেছে এবং এই ঘটনাটি আপনাদের সবারই একটু ব্যক্তিগত কাজেও লাগতে পারে। আশা করি লাগবে। তো ওই মেলে একজন কাজ করে আমাদেরই এক কলিগের বোন। তো ওই আপুটা যখন অফিস করে বাসায় যায় নাইট, মানে নাইটের আগে, নাইট শিফটের, তো যাওয়ার সময় ওনাকে ওই একটা জিন আর কি ওনাকে ভর করে। তো ভর করার পর উনি যখন বাসায় যায়, বাসায় যাওয়ার পরে উনি যে ঘুমায়, ঘুম থেকে আর উঠে না। পরের দিন থেকে উনি এমন হয় যে আপনার উনি কিছু বলে না, উনি কিছু করতে পারে না, উনি শুধু তাকায় থাকে আর কান্না করে। এমনিতে কোনো সমস্যা নেই শরীরে, মানে কোনো কিছু বলে না, কোনো কিছু বললে উনি কোনো উত্তর দেয় না, একদম নিস্তব্ধ হয়ে গেছে। তো প্রথম পর্যায়ে উনি আসলে কেউই বুঝতে পারে না, ভাবছে যে হয়তো অসুস্থ, মানে জব করতে করতে উনি টায়ার্ড হয়ে গেছে। বাট পরে যখন দেখলো যে এই বিষয়টা দিন দিন বাড়তেছে, দুই দিন, তিন দিন, চার দিন হয়ে গেছে, তো ভাবলো যে না, সামথিং ইজ রং। তখন এমন হয় যে আপনার উনারা এই বিষয়টা জানার জন্য একজন কবিরাজ নিয়ে আসে। তো কবিরাজ যখন আসে, আচ্ছা এর আগে একটু ঘটনা বলে নি, যে আমার যে কলিগটা ছিল যার বোন, তো উনি আবার এর মাঝে একদিন এমন হয়েছে এই বিষয়টা আমার কাছে শেয়ার করছে, যেহেতু আমি এই বিষয়গুলো নিয়ে একটু এদিক সেদিক যাই, একটু কালেক্ট করার চেষ্টা করি, তো উনি আমার সাথে আবার এই বিষয়টা শেয়ার করছে। তা আমি বললাম যে দেখেন, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি কোনো ভালো হুজুর বা কবিরাজের সাথে একটু যোগাযোগ করেন, দেখেন। পরে উনি আবার হয়েছে কি যে এদিকে ওই ওনার বোনকে তিন কুল পরে, তিন কুল বলতে হচ্ছে সুরায় নাস, সুরায় ফালাক, সুরায় ইখলাস, এগুলো পরে ওনার শরীরে ফু দিতে দিয়ে ওনার শরীরটা বন্ধ করে রাখছে আর কি। তো এমন হয়েছে যে এরপর থেকে মানে ওনার কন্ডিশন ভালো হয় না, খারাপ হয় না, একদম যেমন আছে তেমনই। তো যখন ওই কবিরাজটা আসছে, আসার পর ওনাকে যখন দেখছে, দেখা মাত্রই আপুটা যে এতদিন, মানে তিন চার দিন হয়ে গেছে যে শুয়ে আছে, কবিরাজকে দেখা মাত্র উনি উঠে বসে পড়ছে এবং বলছে যে তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে, এখানে তুমি আসবে না, চলে যাও। তো কবিরাজ বলতেছে যে এতদিন নাকি চুপচাপ ছিলা, তাহলে আজকে কেন এত উচ্ছৃঙ্খল হয়ে গেছো, কি সমস্যা তোমার? তখন উনি কিছু বলতেছে না, শুধু বলতেছে তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। তো পরে আপুর যে আপু ছিল এবং ওনার যে হাজবেন্ড ছিল, ওনাদেরকে বলা হয়েছে যে আপুকে একটু ধরতে। তো ওনাকে যখন ধরছে, এমন হয়েছে যে উনি ওই দুইজনকে ধাক্কা দিয়ে ফেলেন, ওনাদের শরীরে এত বেশি শক্তি চলে আসছে ওনার শরীরে। তো তারপর এমন হয় যে উনি ঝাড়ফুঁক যতই করে দেখে যে কাজ হচ্ছে না, তখন উনি বুঝতে পারে বিষয়টা এবং বুঝতে পেরে ওই আমার যে কলিগ ছিল ওকে জিজ্ঞাসা করে যে আচ্ছা একে কি এর আগে কোনো কেউ মানে কোনো ঝাড়ফুঁক বা দোয়া কালাম করে দিছে কিনা। তখন উনি বললো যে না, কেউই কিছু বলে নাই, আমি তো শুধু এই যে তিন কুল পরে ওনাকে ফু দিছি এবং এইভাবে কিছু আমল করার চেষ্টা করছি। তখন সে বললো যে তুমি তো একটা ভুল করে ফেলছো, ভুলটা হচ্ছে যে তিন কুলের মাধ্যমে শরীরটা বন্ধ হয়ে যায়। তো এই যে জিনটা তোমার আপুর শরীরে ঢুকছে, এটা হচ্ছে একটা বোবা জিন, এই জিনটা কোনো কিছু বলতে পারে না, মানে এই জিনটা হচ্ছে যখন ধরবে তখন কিছু বলবে না, কিছু করবে না, চুপচাপ থাকবে, সবই শুনবে বাট কিছু বলবে না এবং শুধু কান্না করতেছে। এখন তুমি যে এই কাজটা করছো, এই কাজের ফল হয়েছে কি যে এই জিনটা আর বের হইতে পারতেছে না, তো তার শরীর তো বন্ধ হয়ে গেছে, তো এর জন্য জিনটা আর বের হইতে পারতেছে না। তো বললো যে আমি তো বিষয়টা জানতাম না, আমার তো ভুল হয়ে গেছে। তো তখন এমন হয়েছে যে উনি কিছু আমলের কথা বলে দিছে এবং উনি ওনার যেই আনুষঙ্গিক কাজগুলো আছে সেগুলা করার পরে উনি একটা পানি, এক মুখ পানি নেয় এবং সেখানে ফু দেয়, এবং এই পানিটা মনে করেন যে ওনার শরীরে ছিটানো, মানে ছিটাইতে দেরি, জিন চলে যেতে দেরি না, এক দৌড়ে চলে গেছে এমন অবস্থা, মানে নাই, এবং আপুর সাথে সাথে পড়ে গেছে এবং বলল যে মানে সাধারণত জিন ধরার পরে এই আমলগুলো না করাই উত্তম, কারণ এতে হয় কি যে শরীরটা বন্ধ হয়ে যায়, তো সে যদি অ্যাটাক করে ফেলে তাহলে সে আর বেরোতে পারেনি। তো আপনাদের উদ্দেশ্যে এই বলবো যে আপনারা আগে এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে ভালো কোনো আলেম বা কোনো হুজুর অথবা যারা এই ঝাড়ফুঁকের দায়িত্বে আছে বা যারা এগুলো করে তাদের সাথে আলাপ আলোচনা করবেন এবং তাদের সাথে ডিসকাস করে তারপরে এই আমলগুলো করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
আজকের 53তম এপিসোডের প্রথম অংশের মানে পার্ট ওয়ানের আমরা একটি অডিও ক্লিপ শুনলাম আমাদের একজন শ্রোতা বন্ধুর পাঠানো। আমরা এবার শুনে আসব আমাদের একটি ইমেল পাঠিয়েছেন আমাদের লিড মডারেটর এম এইচ এম মামুন। আমরা তার পাঠানো ইমেলের ঘটনাটি শুনে আসব। তো চলুন আমরা ঘটনাটি শুনে আসি।
আব্বু ওঠো না, আরে ওঠো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আজ তো সোমবার, গল্প শুনব না?
ও হ্যাঁ, তাই তো 11টা বেজে গিয়েছে। চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো?
আসসালামু আলাইকুম চিন্ময় ভাই, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি এম এইচ এ মামুন, বর্তমানে ভূত গল্পের একজন লিড মডারেটর। আজ আমি ভূত গল্পের দ্বিতীয় বছরের প্রথম এপিসোড মানে আমাদের 53তম এপিসোডে ভূত গল্পের দর্শকদের জন্য দুইটি ঘটনা শেয়ার করছি। যদিও যারা ভূত গল্প নিয়মিত শুনে থাকেন তারা আজকের প্রথম ঘটনাটির দ্বিতীয় পর্ব শুনতে পাবেন। প্রথম পর্বটি যথারীতি আমার নিজের মুখে বলা, আগে অডিও ক্লিপে শেয়ার করেছিলাম। আমার প্রথম অংশ অডিও ক্লিপটি এপিসোড 40 এ বীভৎস আওয়াজ নামে প্রচার করা হয়েছিল। এখন ওই অডিও ক্লিপটির দ্বিতীয় অংশ মানে শেষ অংশটি আমি শেয়ার করছি আপনাদের জন্য। সাথে দ্বিতীয় যে ঘটনাটি সেটা মূলত ইফরিত জিন কেন্দ্রিক একটি ঘটনা। ইফরিত জিন জাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী জিন এই বংশের জিনেরা। আজ তাই এই ইফরিত বংশের জিন নিয়ে আজ আমার দ্বিতীয় ঘটনা। এবার মূল ঘটনায় চলে যাই। ঘটনা বীভৎস আওয়াজ, দ্বিতীয় এবং শেষ পর্ব। আমার মামার চাচা, অর্থাৎ আমার মামার চাচা তো নানা হন সম্পর্কে, তিনি ওনার নাম বাবুল, যা আমি আগের অডিও ক্লিপে বলেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে। ওই ঘটনার প্রায় বছর খানিক চলে যায়, সবাই প্রায় ভুলে গিয়েছিল ওই সব ঘটনাগুলো। প্রতিদিনের মতো বাবুল নানা তার নাইট ডিউটিতে যাচ্ছিল ওই দিন। তিনি সেই সব জায়গায় ডিউটি দিতে যান যে সব জায়গায় চুরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই ওই দিন অনেক রাত হয়ে যাচ্ছিল, কিন্তু আমি আগে বলেছিলাম বাবুল নানা অনেক সাহসী ছিলেন। রাত আনুমানিক 2:00 কি 2:35 মাঝে উনি ওই পাহাড়ের রাস্তা ক্রস করছিলেন। হঠাৎ বাবুল নানা দেখতে পান আমার মামা তার সামনে দিয়ে মাথা নিচু করে চলে যাচ্ছে। তার হাতে টর্চ লাইটের আলো দিয়ে তিনি ভালো করে আলো জ্বালিয়ে দেখেন, হ্যাঁ সত্যি তো এটা তো লিয়াকত, এত রাত্রে লিয়াকত কোথায় যাচ্ছে? বাবুল নানা পিছন থেকে আবার আগের মতো করে ডাক দিতে থাকে, কিন্তু মামা থামছিলেন না। পরে বাবুল নানা এক দৌড় দিয়ে মামার সামনে গিয়ে বলে, এই লিয়াকত, তোর এত ডাকছি তুই কথার উত্তর দিচ্ছিস না কেন? তারপরও দেখেন মামা কোনো কথা বলছেন না। তিনি আরো বেশ খানিকটা রাগ করে মামাকে বলেন, এই কে রে তুই কথা বলছিস না কেন? যেই না এই কথা শেষ করতে পারলো, অমনি মামারূপী সেই জিনিসটা বাবুল নানার দিকে থাকালো। বাবুল নানা দেখে এ কি, ওর চোখ মুখ না কই, কানও তো দেখা যাচ্ছে না। তিনি ভয়ে তার জীবন বেরিয়ে আসে এমন একটা পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছিল সে রাতে। তখন সেই ভয়ঙ্কর বস্তুটি বলে উঠল, কিরে বাবুল তুই না অনেক সাহসী, হ্যাঁ ওই দিন রাতে তো মা স্বীকার করে আমাকে একটু মাছ দিলি না, তোর কাছে গত করে চাইলাম,
বাবু, এখন তোকে কে নিয়ে যাবে? হ্যাঁ, এখন তোকে কে নিয়ে যাবে? আমি বলেছিলাম না, তুই বাবা, হ্যাঁ কাজটা ভালো করিস, তোকে কাজটা তোরে অনেক পস্তাতে হবে বাবু, তোকে মরতে হবে আমার সাথে ড্রপ করতে, আর পর তুই আরে আরে ঢের পাবি বাবু, তোকে মরতে হবে
বাবু। নানা এটা দেখার পরে এবং তার ওই বিভৎস আওয়াজ শুনে তিনি পিছন ফিরে যেই না দৌড় দিবেন, অমনি বাবুর নানা শূন্যে ভেসে উঠলেন। এমন সময় কে জানি তার গলায় এমন জোরে একটা থাপ্পড় মারল যে তার দুই পাশের দুটি দাঁত তৎক্ষণাৎ খুলে মাটিতে পড়ে গেল। থাপ্পড় মারার সাথে সাথে বাবুর নানা জ্ঞান হারিয়ে ফেললেন। পরের দিন এলাকার মানুষ বাবুর নানাকে রাস্তার উপর পড়ে থাকতে দেখে ওনাকে বাসায় নিয়ে যান। বাবুর নানা বহু আমার আপন নানুকে খবর পাঠান এবং যে বলতে বলেন যে নানার অবস্থা খুব খারাপ, যেন উনি তাড়াতাড়ি চলে আসেন। পরে মামা এবং নানু ওনাদের বাড়িতে যান এবং দেখেন যে বাবুর নানা এই অবস্থায় সে দিনাতিপাত করছে। আসলে তার অবস্থা খুব খারাপই ছিল সেদিন। পরে মসজিদ থেকে বড় ইমামকে ডাকা হলো। আমার মামা হুজুরকে নিয়ে আসলেন। হুজুর সব শুনে আমাদের সাথে তাদের বাড়িতে ঢুকে যেই না তার ঘরে ঢুকতে যাবেন, অমনি হুজুর তার পাপ পিছিয়ে বাড়ির সিঁড়ি থেকে নিচে নেমে আসেন। তখন হুজুর কাউকে কিছু না বলে তাড়াতাড়ি চলে যায়। মামা এটা দেখে হুজুরের পিছনে পিছনে যেতে থাকে এবং জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার হুজুর, কি হয়েছে আপনার, আপনি চলে আসলেন, কিছু কোন সমস্যা হয়েছে? হুজুর বললেন, আমার সাথে আসে দিকে, আমি তারপরে বলছি তোমার সাথে। হুজুর তাকে তার বাসায় নিয়ে যায় এবং যা ছিল মসজিদের পাশে তিনি মামাকে বললেন, লিয়াকত, আমি যা দেখেছি আমি চাই না অন্য কেউ দেখুক, আমি অনেক দুঃখের সাথে তোমাকে বলতে চাচ্ছি যে আমি আসলে তার চিকিৎসা করতে পারবো না। তো মামা জিজ্ঞেস করলেন যে হুজুর কি হয়েছে, একটু খুলে বলবেন? হুজুর তখন বলে উঠলেন, শোনো, আমি তোমাদের ঘরের দিকে যেই না পা বাড়াবো তৎক্ষণাৎ ওই দেখি কি বাবুলের পায়ের কাছে কালো ধোয়াশা আকৃতি মানুষের দুইটা আকৃতি রয়েছে, তাদের চোখ লাল আগুনের মতো, পুরো শরীর তখন ধোয়ায় আচ্ছন্ন। না না, আমি আমি এই চিকিৎসা করতে পারবো না, আমার দ্বারাই সম্ভব না বাবা, কিন্তু আমি তোমাকে একজনের ঠিকানা দিচ্ছি, তুমি তার সাথে যোগাযোগ করো। পরে মামা হুজুরের ঠিকানা মতো সেই ব্যক্তির সাথে যোগাযোগ করা শুরু করলেন। কিছুদিনের মধ্যে মামা সেই কবিরাজের সাথে দেখা করতে সক্ষম হয় এবং তাকে পুরো বিষয়টি খুলে বলেন এবং হুজুরের সাথে কি ঘটেছিল তাও তিনি বলেন। এবং তিনি এটাও বলেন যে এক বছর আগে তার সাথে যেটা ঘটেছিল এটা ওই ঘটনার সাথে কোনো সম্পর্ক আছে কিনা তা তিনি বলতে পারেন না। পরে কবিরাজ সাহেব সব শুনে বললেন, ঠিক আছে, আমি আজ বিকেলে তোমাদের বাসায় আসব। পরে বাবুল নানার বাড়িতে মামা কবিরাজকে নিয়ে আসেন। কবিরাজ আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। মাগরিবের পর কবিরাজ বাবুল নানার ঘরে আসেন। ঘরে এসে কবিরাজ বলেন, আপনারা সবাই বাইরে যান, আমি ওনার রুমে একা থাকব। একটু পর তার দরজা বাইরে থেকে লাগিয়ে দেওয়া হলো। ঠিক মিনিট বিশের পরে প্রচন্ড জোরে দরজা ভেঙে কবিরাজ বাইরে ছিটকে পড়ল। তার পুরো শরীর জুড়ে ছিল অজস্র লোকে, বড় বড় আঁচলের দাগ। তারপর কবিরাজ বলে উঠে, একে ধ্বংস করা এত সহজ না, একে ধ্বংস করা এত সহজ না। সবাই কবিরাজকে বলেন, আপনি কি দেখেছেন, আপনি কি দেখেছেন, হ্যাঁ কি হয়েছে কবিরাজ? পরে ওই কবিরাজ সাহেব কাতরে কাতরাতে বলে, আমি দেখেছি একটি কালো ধোয়ার ছায়া, যার দুটো চোখ লাল আগুনের গোলার মতো, সেই ছায়াটা বাউলের নাভির মাঝখানে আছে, ঠিক মাঝখানে অবস্থান করছে। তখন পিছন থেকে হুজুর বলে উঠলেন, আমি যখন ওকে দেখতে আসছি তখন দেখেছি ওই ছায়াটোর পায়ের নিচে ছিল। কবিরাজ সঙ্গে সঙ্গে কাতর কণ্ঠে বলে উঠলেন, অনেক শক্তিশালী, ওর সাথে আমি একা পেরে উঠবো না, আমার বিদ্যা কাজে লাগবে না, আমার ওস্তাদকে নিয়ে আসতে হবে, ওস্তাদকে নিয়ে আসতে হবে এখানে। হুজুর আপনি দেখেছেন ওর পায়ের নিচে? আমি দেখেছি ওর নাভির মাঝখানে, তার মানে এটা আস্তে আস্তে ওর মাথার দিকে যাচ্ছে। এটা অনেক ভয়ানক জিনিস, যদি এই জিনিস ওর মাথার কাছে চলে যায় তাহলে অনেক অনেক বড় বিপদ হয়ে যাবে, ওর মৃত্যু হতে পারে। আপনার চিন্তা করবেন না, আমি কাল আসবো, আবার কাল আসবো। তারপর এই কবিরাজ হুজুরকে বলেন, ইমাম সাহেব আপনি আমার সাথে থাকবেন কালকে, আর এখন পালি পড়া আর তেল পড়া দিয়ে যাচ্ছি, ওর নাভি হতে মাথা পর্যন্ত আপাতত মালিশ করে দিয়ে রাখুন, আমি 17 ঘন্টা পরে আসব। হুজুর বললেন, ঠিক আছে চলুন তাহলে আপনাকে এগিয়ে দিয়ে আসি। তখন কবিরাজ একটু কড়া সুরে বলল, না আপনি এখানে আরো 10 মিনিট থাকেন, আমি চলে যাচ্ছি, আপনি থাকেন। পরে মামা কবিরাজকে এগিয়ে দিয়ে আসেন। পরের দিন কবিরাজ আসেন তার একজন উস্তাদকে নিয়ে, হুজুরও আসলেন, কিন্তু উপস্থিত সবাই অবাক হয়ে দেখলেন যে কবিরাজের সাথে একটা কম বয়সী বাচ্চা ছেলে রয়েছে। সবাই অনেকটা অবাক হয়ে যান তখন, কারণ ওই ছেলেটার বয়স 17 কি 18 হবে হয়তো, সবাই ওকে দেখে বিস্মিত হয়ে যায়। তখন কবিরাজ হুজুরকে উদ্দেশ্য করে বললেন, হুজুর আমরা কিন্তু 6 জন, আপনারও কিন্তু সাহায্যের প্রয়োজন হবে আমাদের। তখন হুজুর বললেন, ঠিক আছে আমি সাহায্য করবো, কিন্তু আমি তো দেখছি আপনি এবং ওই ছোট ছেলেটা, বাকি 4 জন কোথায়? তখন কবিরাজ একটু হেসে বলে উঠলেন, আমার 4 জন জিন ছাত্র রয়েছে, আর এই যে দেখছেন ছোট বালক এতুলা রাশি, এর ভিতর রয়েছে আমার ওস্তাদ, তিনিও একজন জিন। এটা শুনে সবাই থাও হয়ে যান। পরে কবিরাজ সাহেব বললেন, বাড়ির সকল মহিলা বাড়ি থেকে বের হয়ে যান, যাওয়ার সময় পিছনে না তাকাবেন না। সবাই কবিরাজের কথা মতো বেরিয়ে গেল। বাইরে শুধু মামা মসজিদের মুয়াজ্জিন আর এলাকার 2 একজন মুরব্বী ছিলেন। পরে কবিরাজ হুজুরকে নিয়ে এবং তার সাথে আসা সেই লোকটাকে নিয়ে ভিতরে ঢুকে যান এবং দরজা আটকে দিলেন। ভিতর থেকে প্রথম 5-10 মিনিট পর আওয়াজ শোনা যায়নি কিছু, পরে অনেক বিভৎস একটা আর্তনাদের কান্না একসাথে ভেসে আসতে শুরু করলো। যেমন মনে হলো জবাই করার মতো আওয়াজ, কাউকে যেন জবাই করলে যেরকম আর্তনাদ হয় সেরকম আর্তনাদ করছে, মনে হচ্ছে কোরবানির গরু জবাই করছে হয়তো। এরপর ভিতর থেকে শুনলাম যে জিনিসপত্র ভাঙাচোরার আওয়াজ, মনে হচ্ছে একটার পর একটা জিনিসপত্র ঘরের এদিক থেকে ওদিকে ভেঙে পড়ছে। প্রায় 1 ঘন্টার বেশি সময় এভাবে আমরা ছিলাম। এখন সবার একটাই চিন্তা নিয়ে সবাই বাইরে অপেক্ষা করছিল। এর মধ্যে হঠাৎ দরজা খুলে গেল এবং দেখতে পেল কবিরাজের জামা কাপড় ছেঁড়া, শরীরে অনেক রক্তের দাগ এবং হুজুরের পুরো শরীর ঘামে ভিজে গেছে। পরে কবিরাজ সাহেবকে জিজ্ঞেস করা হলো, কি হয়েছে? কবিরাজ বললেন, সবাই ধরে যাও, ওটা অনেক খারাপ জিন, অনেক খারাপ। আমার ওস্তাদ এবং আমার শিষ্যরা ওকে বেরিয়ে যেতে বললে ও অস্বীকার করে। পরে আমাদের এই ইমাম সাহেব হুজুর যখন লুকাইয়া শুরু করে, তারপর ও খুব রাগ হয়ে যায় এবং প্রচন্ড ক্রোধে চিৎকার করে আমাদের মারতে আসে। পরে আমার ওস্তাদ তাকে থামানোর চেষ্টা করলে ও সবার গলা চেপে ধরে, এবং আমার সাথে আমার শিষ্যরাও তার সাথে তখন পেরে উঠছিল না। এক পর্যায়ে আমার ওস্তাদ বলে ওঠে, তুই বন্দী হবে না, তুই বন্দী হ। কিন্তু ওই বদজিন বলে ওঠে, না আমি বন্দী হব না, আমাকে তোরা বন্দী করতে পারবি না, আমাকে বন্দী করতে পারবি না, আমাকে বন্দী করতে পারবি। তোরা নিজের মৃত্যু তোরা ডেকে এনেছিস, তোদের সবাইকে আজ আমি মারবো, তোদের সবাইকে আমি মারবো। পরে আমার ওস্তাদ অন্য কোনো উপায় না পেয়ে ওকে বন্দি করার সিদ্ধান্ত নিলেন জোর করে। আবার ইমাম সাহেব
লুকাইয়া পড়ে এবং আমার চার শিষ্য আবার ওস্তাদ এবং আমি সকলে একসাথে মিলে এক পর্যায়ে ওর গলা কেটে জবাই করা হয়। কি দৃশ্য! এই সব দূরে যাও, কেউ কাছে আসবে না, সব দূরে যাও, সব দূরে যাও। আলহামদুলিল্লাহ আপনাদের রোগী এখন সুস্থ, কিছুক্ষণ পর তাকিয়ায় আসবে। আমি কিছু আমল দিয়ে যাচ্ছি, এটা পালন করবেন নিয়মত। আশা করি এরপর আর কিছু ঘটবে না। আজ আমি আসি, আমার যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাকে আবার খবর দিবেন, আমি চলে আসব আমার ওস্তাদকে নিয়ে। পরে মামা কবিরাজকে খাওয়া দাওয়া করে যেতে বললেন। কবিরাজ বললেন যে না, আজকে তিনি ব্যস্ত আছেন, আজকে খাবেন না। এবং আরো বলেন যে তিনি এবং ইমাম সাহেব আগামী ১৩ দিন এই বাড়ির থেকে একটা ফোঁটাও পানি খাবেন না। পরে কবিরাজ এই কথা বলে চলে যান এবং কোন পারিশ্রমিক সেদিন নেননি। ইমাম সাহেব মামাকে পরে বললেন, আজকের মতো ঘটনাটা আমার জীবনে কোনোদিন ঘটেনি এবং তিনি খুব অবাক হয়েছিলেন ওই ঘটনার জন্য। এবং তিনি আরো বলেছিলেন যে আমি চাই না কারো সাথে এমন ঘটনা ঘটুক, আল্লাহ সবাইকে হেফাজত দান করুক। আজকে আমি যে দৃশ্য ঘরের ভিতর দেখেছি তার স্বপ্নও দেখতে চাই না, আর কখনো কোনো সময় যেন আমি এই দৃশ্য না দেখি। পরে ইমাম সাহেবও চলে যান। বাবুল নানার জ্ঞান আসে তার ঠিক তিন চার ঘন্টা পর, এবং তার সাথে কথা বলা হলো এবং তার কথা শুনে মনে হলো যেন তার সাথে কিছুই হয়নি, তার কিছুই মনে নেই। হয়তোবা মনে না থাকাটাই সবচেয়ে ভালো ছিল। এরপর ওনার সাথে আর কোনো কথা বলা হয়নি আমাদের এসব ব্যাপার নিয়ে। আলহামদুলিল্লাহ তখন থেকে এ পর্যন্ত আমার মামা এবং বাবুল নানার আর কখনো কোনো সমস্যা হয়নি, এবং বাবুল নানা তার নাইট গার্ডের ডিউটিটা ছেড়ে দেন পরবর্তীতে। তারপর অন্য একটা চাকরিতে যোগ দিয়েছিলেন, এখন তিনি সুস্থই আছেন। ঘটনা ২, ইফরিত জিন, প্রথম পর্ব। ইমরান সাহেবের বউ প্রতিদিন বিভস্ত্র অবস্থায় বাথরুমে পড়ে থাকেন, এ নিয়ে ইমরান সাহেব খুব চিন্তিত। প্রতিদিন রাতে ওনার বউ বাথরুমে কেন এভাবে বিভস্ত্র অবস্থায় পড়ে থাকেন এটা তিনি ভেবে বের করতে পারেননি। এ ঘটনা আজ থেকে না, গত ৭ দিন ধরে হয়ে আসছে এক নাগারে। বউকে কিছু জিজ্ঞেস করলে সে উত্তর দেয়, আমি কিছু জানি না, আমাকে কে নিয়ে যায়, আর কে জানি আমাকে বিভস্ত্র করে ফেলে। ইমরান সাহেব বউকে তেমন একটা সন্দেহ করেন না, কারণ তাদের বাড়িতে সহজে কেউ প্রবেশ করতে পারবে না, এবং যদি প্রবেশ করে তাহলে বের হওয়াটাও খুব তাপ ব্যাপার। ইমরান সাহেব পেশায় একজন ডক্টর, সারাদিন হাসপাতালে রোগী নিয়ে পড়ে থাকেন, আর রাতে বাড়ি ফিরে নিজেই এক ধরনের রোগী হয়ে যাচ্ছেন দিন দিন। বউয়ের এমন আচার আচরণ ওনার কাছে সুবিধাজনক ঠেকছে না। বিয়ে করেছেন, আজ ৩ বছর হয়ে গিয়েছে, এখনো কোনো সন্তান জন্ম দিতে পারেননি। তিনি নিজেই একজন ডাক্তার, কিন্তু সমস্যাটা ওনার নিজেরই। তবে এ নিয়ে ইমরান সাহেবের বউ চিন্তিত নন, তার বউ চায় উপরওয়ালার যেদিন চোখ তুলে তাকাবেন সেদিন অবশ্যই কিছু হবে, কারণ উপরওয়ালার শক্তির কাছে তো বৈজ্ঞানিক শক্তি তুচ্ছ মাত্র, তাই না? এ বলে তিনি ইমরান সাহেবকে সান্ত্বনা দিতেন। তবে আজ ৩ বছর পর এমন অদ্ভুত কাণ্ড ঘটার ব্যাখ্যা তার কাছে মেলে না। তিনি উদ্বিগ্ন হয়ে ভাবতে থাকেন, কেন এরকম হচ্ছে, প্রতি রাতে একই ঘটনা, কে কে আসতে পারে, কেনই বা ও বিভস্ত্র অবস্থায় প্রতি রাত্রে বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে থাকবে। ব্যাপারটা আর মেনে নিতে পারেননি ইমরান সাহেব। অবশেষে তিনি বাসাটা চেঞ্জ করেন ৮ দিনের মাথায়। নতুন বাসা, নতুন মানুষ, নতুন পরিবেশে চলে আসেন তারা, কিন্তু তাতেও কোনো লাভ হল না। পূর্বের ঘটনার মতো এখনো সেই একই কাণ্ড ঘটে চলেছে প্রতি রাত্রে। রাত্রে নিদ্রা যাওয়ার পর অবধি সব ঠিক থাকলেও সকালে তার বউকে আবিষ্কার করা যায় বাথরুমে, ঠিকই বিভস্ত্র অবস্থায়। ইমরান সাহেব দিন শেষে হয়রান হয়ে যায়, এ সমাধান ওনার জানা নেই, কারো কাছে শেয়ারও করতে পারছেন না বিষয়টা। দেয়ালের কান আছে। এক মাস পার হয়ে যায়, ইমরান সাহেব বাসায় এসে দেখেন ওনার বউ ফ্লোরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। হাত থেকে কালো ব্যাগখানা ফেলে দিয়ে তিনি তার স্ত্রীর কাছে দৌড়ে যান।
বউয়ের পাশে হাঁটু গিলে বসে তিনি ডাকতে থাকেন,
হে মনি, হে মনি, কি হলো তোমার? ওঠো ওঠো।
কোনো সারা শব্দ না পেয়ে উনি তার স্ত্রীকে কোলে তুলে নেন, এরপর বিছানায় ধীরে ধীরে শুয়ে দেন, আবার বেডরুম থেকে দৌড়ে ড্রয়িং রুমে যান। পানির মগটা হাতে নিয়ে ফের আসেন আবার বেডরুমে, বউয়ের চোখে মুখে পানি দিয়ে আবার ডাকতে লাগেন,
হে মুন্নি, হে মুন্নি, ওঠো।
কিছুক্ষণ পর মুন্নির চোখে পাথা খুললো কাঁপতে কাঁপতে। ইমরান সাহেব মুখে কিছুটা হাসির আলো ফুটল, এরপর তিনি মুন্নির পাশে বসে তার গালে দুহাত স্পর্শ করে বললেন,
কি হয়েছে তোমার, এভাবে এভাবে পড়েছিল কেন নিচে?
আমার খুব বমি হয়েছে ইমরান, আমি বুঝতে পারছি না আমার কি হয়েছে। ইমরান সাহেব তার স্ত্রীর কথাটা শুনে খানিকটা কনফিউজড হয়ে যায়, বমি হওয়ার কারণ তো একটাই। তিনি নিজেই আবার দৌড়ে গিয়ে দরজার সামনে থেকে ব্যাগটা নিয়ে আসেন, নিজের বইয়ের পরীক্ষা নিজেই করতে থাকেন। চেক করার পর উনি নিজে হেসে ওঠেন, যা সন্দেহ করেছিলেন তাই হয়েছে, নতুন কারো আগমন হতে চলেছে বাড়িতে। দুজন দুজনকে পরম স্নেহে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন, এই কান্নার মাঝে কষ্ট নয় সুখ লুকিয়ে আছে। ইমরান সাহেব কয়েকদিনের জন্য হসপিটাল থেকে ছুটি নিয়ে নেন, বইয়ের সেবা যত্ন করার জন্য সেছাড়া তো আর কেউ নেই ওর পাশে। ইমরান সাহেবের মা বাবা অনেক আগেই ওপারে পাড়িয়ে জমিয়েছেন, নিজের মামার বাসায় থেকে পড়াশোনা করেছেন উনি। ওনার মামার ছোটখাটো ডিমের ব্যবসা ছিল, তা দিয়ে ওর পড়াশোনার খরচ চলাত, কিন্তু তার বিনিময়ে ইমরানের সকল জায়গা জমি তার মামা হাতিয়ে নেন কৌশলে। পড়াশোনা করে নিজের ক্যারিয়ার গড়েন ইমরান সাহেব, এরপর নিজেই নিজের ঠাইটুকু তৈরি করেন। মুন্নির মা বাবাকে ব্যাপারটা তিনি জানান, ওনারাও বেশ খুশি হন, কয়েকদিনের মধ্যেই মুন্নির মা আসবেন মুন্নির দেখাশোনা করার জন্য। মাঝখানের সময়টুকু ইমরান সাহেব নিজেই ওনার স্ত্রীর পাশে থাকতে চান। ধীরে ধীরে বেড়ে ওঠে মুন্নির গর্ভে থাকা নতুন সদ্যজাত শিশুটি, কেটে যায় আরো দশ মাস। দশ মাস ছয় দিনের পর মুন্নির হঠাৎ গর্ভবেদনা শুরু হয়, ইমরান সাহেব মুখে কালো ছায়া নেমে আসে। আজ ওনার বউয়ের জন্য তার খুব চিন্তা হচ্ছে, বউয়ের এমন কষ্ট তিনি সহ্য করতে পারছেন না, তবে কি বা করার, সব মেয়েকেই যে এমন পরিস্থিতি শিকার হতে হয়। ও মুন্নিকে হসপিটালে নিয়ে আসা হলো, ইমরান সাহেব অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে উপরওয়ালার কাছে এক মনে প্রার্থনায় রত রয়েছেন। কিছুক্ষণ পর ইমরান সাহেবের শাশুড়ি তাকে সান্ত্বনা দিতে ওনার পাশে এসে দাঁড়ান, তারও কিছুক্ষণ পর ডাক্তার সাহেব অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসেন। ইমরান সাহেব দৌড়ে গিয়ে ওনার হাত ধরে বলেন,
কি হয়েছে ডক্টর, ডক্টর
কংগ্রাচুলেশন, আপনার ছেলে সন্তান হয়েছে।
আলহামদুলিল্লাহ। আর মুন্নি,
ও ঠিক আছে তো? ও কেমন আছে? সরি ইমরান সাহেব, শি ইজ নো মোর, বলেই ডাক্তার মাথা নিচু করে ফেললেন। ইমরান সাহেব খানিকক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন, তার স্বাভাবিক শারীরিক শক্তি হারিয়ে তিনি সামনে উপর হয়ে পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। সবাই ইমরান সাহেবকে ধরতে গিয়েও তখন পারেনি, তার আগেই তিনি জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায়। জ্ঞান ফেরার পর মুন্নিকে পাগলের মতো খুঁজতে থাকেন তিনি, তবে এটা কতক্ষণ, উনি নিজেও তো একজন ডাক্তার। তিনি খুব ভালো করে জানেন যে সন্তান জন্ম নেওয়ার সময় অনেক মা জীবন হারায়, 10% মাঝে 9% এমনি ভাবি মায়েরা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। সবাই সান্ত্বনা দিয়ে অবশেষে ওনাকে কিছুটা মানসিক শক্তি দেন, নিজের হাতে তিনি স্ত্রীকে দাফন করে আসেন। এরপর বাড়িতে এসে দেখেন যে ওনার বাচ্চাটা কান্না করছে, এই প্রথম তিনি তার বাচ্চাকে নিজের চোখে দেখলেন, এতক্ষণ মুন্নির দাফনের কাজে ব্যস্ত ছিলেন। অবশ্য তিনি মুন্নিকে ছাড়া এই বাচ্চা নিতেন না, কিন্তু 8 মাস চলাকালীন সময় মুন্নি বলেছিল এ বাচ্চার সব দায়িত্ব ইমরানের নিতে হবে, ওর যা কিছু হয়ে যাক তাকে মাথায় তুলে বড় করতে হবে, এই শর্ত মুনি ইমরান সাহেবকে দিয়েছিলেন। হয়তো আজ সেই কথাটাই বাচ্চার প্রতি ইমরান সাহেবের মায়ার মতো জড়িয়ে গিয়েছে, কিন্তু বাচ্চাটা দেখতে বড়ই অদ্ভুত হয়েছে, আর 10টা বাচ্চার মতো সে নয়, বাজারের দুধ পান করে না, সে বাচ্চাদেরও কোনো খাবার সে খায় না, শুধু পানি খেলেই সে ছাড়ত, টানা 1 বছর সে বাচ্চা পানি খেয়েই বড় হয়েছে। ইমরান সাহেব নিজেও বুঝতে পারেন না ওনার বাচ্চার এই অভ্যাসের কারণ কি, তিনি চিকিৎসা বিজ্ঞান দিয়ে এর কোন ব্যাখ্যা খুঁজে পাননি। পৃথিবীতে এর আগে বা তার ডাক্তারি জীবনেও তিনি এমন বাচ্চা কখনোই দেখেননি, অথচ তার নিজের বাচ্চাটাই এমন হল। বাচ্চা জন্মের দুই বছর পর একদিন রাতে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে ইমরান সাহেব ঘুমিয়ে যায় তার পাশেই। তিনি দেখলেন হঠাৎ ওনার বাচ্চা বিছানায় নেই। বেশ ভয় পেয়ে যান তিনি, ঘাবড়ে গিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ান। ড্রয়িং রুমে গিয়ে দেখেন বাচ্চাটা ড্রয়িং রুমে একা একা পুতুল নিয়ে খেলছে ওই রাতে। মাত্র দুই বছরের বাচ্চার দ্বারা এইভাবে এইভাবে এত রাত্রি কিভাবে জেগে আছে? সে বিছানা থেকে নামলই বা কিভাবে, আবার দরজাটাও খুললো কিভাবে? ওনার স্পষ্ট খেয়াল আছে দরজা লক ছিল, আর এত রাত্রে সে পুতুলটাও আলমারির ওই উপর থেকে কিভাবে নামালো? জানলার গ্লাস ভেদ করে যাদের আলো এসে সোজা বাচ্চাটার উপর পড়েছে, স্পষ্ট দেখা যাচ্ছে বাচ্চাটা কি করে। ইমরান সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তার বাচ্চাটা কি সুন্দর করে খেলছে। আবার তিনি অবাক হচ্ছেন, মনে করছেন দেখি না কি হয়। কিছুক্ষণ পর বাচ্চাটি পুতুলটার পিছন থেকে ফল কাটার চুড়িটা বের করে। ইমরান সাহেবের চোখ যেন কপাল উঠে যায়, নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। বাচ্চাটা ছুরিটা আস্তে আস্তে করে বের করল, ফ্লোরে একটা গোলাকার বৃত্ত কেঁকে সে বৃত্তের মাঝখানে পুতুলটিকে শুয়ে দিয়ে ছুরিটা সোজা পুতুলের পেটে ঢুকিয়ে দিল। ইমরান সাহেব সে দৃশ্য দেখতে না পেরে কেমন জানি সেখানেই অচেতন হয়ে পড়ে যায়। সকালে সূর্যকিরণ এসে সোজা ওনার চোখে পড়ে, চোখটা মেলে প্রথম কিছুটা টের না পেল, ধীরে ধীরে গত রাতের ঘটনাটা মনে পড়ে যায় তার। নিজেকে ফ্লোরে আবিষ্কার করে তিনি একলা ফুটে ধরান, সোজা রুমে গিয়ে দেখেন নিজে তার বাচ্চা ঘুমিয়ে আছে। রাত্রে যেভাবে ঘুমিয়ে পাড়িয়েছিল তাকে, ঠিক সেভাবেই বাচ্চাটা শুয়ে আছে। ইমরান সাহেবের মাথায় তখন কিছুই ঢুকছেন না, ওনার বাচ্চা যদি এখানে শুয়ে থাকে তাহলে গত রাত্রে তিনি কি দেখেছিলেন, কি দেখেছিলেন তিনি? ওটা কি স্বপ্ন ছিল নাকি ঘুমের মাঝে ফ্লোরে পড়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন, ঘুমেই তিনি এই দুঃস্বপ্ন দেখেছেন? এদিকে বাচ্চাটির দিকে একবার তাকালেন, আরেকবার মাথা চুলকালেন নিজের। এসব হচ্ছে নাকি ওনার সাথে? সবকিছু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে যেন তার। মাথা চুলকাতে চুলকাতে তিনি ড্রয়িং রুমে আসেন। এবার ওনার সব ঝাপসা চিন্তা আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেল। ফ্লোরে এসে দেখতে পেলেন যে সেই গোলাকার বৃত্তটি যা গতকাল রাত্রে তার বাচ্চাটা কেছিল ওই ছুরি দিয়ে, সেই বৃত্তটা এখনো আছে। তার গলা দিয়ে একটা ঢোক গিললেন তিনি। তবে কি কাল রাতের ঘটনাটা সত্য? কিন্তু এতটুকু বাচ্চা এইসব কিভাবে করতে পারবে একা একা? আবার নতুন এক রহস্যে তিনি হারিয়ে গেলেন। মনে মনে বললেন মুন্নি যদি আজ থাকতো তাহলে হয়তো কিছু একটা করতো। মুন্নি তুমি এভাবে না চলে গেল পারতে। এভাবে তিনি টুকরে টুকরে কেঁদে উঠলেন। তার এই ভাবনার মাঝে হঠাৎ তাকে সাহেব বলে কেউ একজন ডেকে উঠলেন। ইমরান সাহেব পিছনে তাকিয়ে দেখেন যে তার বাচ্চার যে দেখাশোনা করে তিনি চলে এসেছেন, মেয়েটির নাম প্রিয়া, তাকে নতুন রাখা হয়েছে ওর দেখাশোনা করার জন্য। মেয়েটা দিনে ডিউটি করলেও রাতে চলে যায়। ইমরান সাহেব প্রিয়াকে ডাক দিয়ে কাছে ডাকলেন, এরপর ধীর কণ্ঠে বললেন, আচ্ছা প্রিয়া বলো তো, ড্রয়াকে কি তুমি কখনো অদ্ভুত কিছু করতে দেখেছ? আর সত্য কথা বলবো, আমার সাথে বলা হয়নি, বাচ্চাটির নাম ড্রয়ে রেখেছিলাম। ওর জন্মের পাঁচ দিন পর এক সাধু আমাদের বাড়িতে আসেন এবং তিনি নামটা দিতে বললেন ওর। ইমরান সাহেব আমার এসবে খুব বিশ্বাসীও ছিলেন, তাই তিনি ওর নাম সাধুর কথা অনুসারে ড্রয়ে রেখেছেন। তবে এর আর একটা বড় কারণ আছে যে সাধু বলেছিলেন ওর নাম ড্রয়ে রাখলে মনের আত্মা শান্তি পাবে। প্রিয়া বললেন, না সাহেব, ড্রয়ে ভাই যেন তেমন কিছু করতে দেখি নাই, কেন কিছু হয়েছে নাকি? না তুমি বলো, মনে করার চেষ্টা করো তো, দেখো মনে পড়বে, মনে করো তো। আপনি কি বলছেন স্যার, এতটুকু বাচ্চা পোলা কি করব? এখন শোনেন, ড্রয়ার ভাই জানটা খাওয়াইতে হইব, শোনেন। মানে আরে স্যার সুজি খাওয়া মতো? ঠিক আছে আমি গেলাম, তুমি ড্রয়ার খেয়াল রেখো, আর কিছু হলে আমাকে জানাবা কিন্তু। ঠিক আছে স্যার আমি জানাবো। ইমরান সাহেব প্রিয়ার সাথে কথা শেষ করে ফ্রেশ হয়ে হসপিটালে চলে যান, কিন্তু তার একটু খটকা লাগে। তার মনে হয় প্রিয়া যতই সন্ধি করুক না কেন, এর কোন ফন্দি নিশ্চয়ই আছে পিছনে, কারণ প্রিয়া কথা বলার সময় ওর চোখে একটা ভয়ের ছাপ দেখতে পেয়েছিলেন ইমরান সাহেব। সে তার সাথে কথা বলার সময় বারবার এদিক সেদিক তাকাচ্ছিল, সরাসরি চোখের দিকে তাকিয়ে সে কথা বলছিল না, যেন কেউ তাকে একটা অদৃশ্য হুমকির ভিতর রেখেছে। কিছু তো একটা হয়েছে, কিছু তো একটা বাড়িতে হয়েছে। বাড়িতে আজ তাড়াতাড়ি ইমরান সাহেব ফেরেন, তবে তেমন কিছুই তিনি উপলব্ধি করেননি। এভাবে প্রতিদিন তিনি কিছু না কিছু লক্ষ্য করতে চান, তবে কোনো কিছুই তার চোখে পড়ে না নতুন করে। ধীরে ধীরে কেটে যায় আরো 5 বছর, ড্রয়া এখন বড় হয়েছে, প্রিয়া এখন এক হিসেবে সেই বাড়িতেই থাকে। একদিন প্রিয়া বাড়িতে না থাকলে ড্রয়া পাগল হয়ে যায়, কারণ ড্রয়া প্রিয়ার উপর এক প্রকার নির্ভর হয়ে পড়েছে। তাই ইমরান সাহেব প্রিয়াকে টাকার সংখ্যা বাড়িয়ে রেখে দেন বাড়িতে, শুধু সাপ্তাহিক পরপর প্রিয়া একবার বাড়িতে যেতে পারে। সেদিন তো আসতে দেরি হয়েছে বলে ড্রয়ার নিজে গিয়ে প্রিয়াকে নিয়ে আসে। ইমরান সাহেব ভাবেন হয়তো মায়ের আদর প্রিয়ার থেকে প্রিয় ড্রয়া প্রিয়াকে এতটা পছন্দ করেছে। এইভাবে একটু মুচকি হাসেনও তিনি। তবে ড্রয়ার এখন 7 বছর পূর্ণ হয়েছে, খানিকটা বড় হয়ে গেল। দেখতে দেখতে ছোটবেলায় এক অদ্ভুত ঘটনা দেখলো, এখন আর ইমরান সাহেব নতুন করে কিছুই দেখেন না, বলতে গেলে ড্রয়ার সাথে কিছুই ঘটে না। তিনি সেই ঘটনা প্রায় ভুলেই গিয়েছেন এক পর্যায়ে, কিন্তু আবার এমন যে একটা কিছু ঘটবে ইমরান সাহেব তা তার স্বপ্নেও কল্পনা করেননি। হসপিটাল থেকে একসময় ফেরার সময় তিনি দেখলেন বিশাল একটা বড় কুকুর রাস্তার পাশে বসে পচা একটা কিছু ঘা খাচ্ছে। পচা সে বিভৎস গন্ধে চারপাশটা বিভৎস একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। কুকুরটা উচ্চতা একটা মানুষের সমান। ইমরান সাহেব গাড়ি থামিয়ে দেখছেন যে কি হচ্ছে আসলে। গাড়ির লাইটের আলোয় কুকুরটা চোখে পড়তে সে একটা ভো দৌড় দেয়। তবে অবাক করা বিষয়টি, কুকুরটির গলায় একটা লকেট রয়েছে যেটা ওর ছেলের ড্রয়ার লকেট। কি সাংঘাতিক, ড্রয়ার লকেট ওই কুকুরের গলায় আসলো কিভাবে? ইমরান সাহেব 7-5 কিছু না ভেবে ওই কুকুরের পিছু নিতে লাগলো। কুকুরটি দৌড় দিয়ে সোজা ইমরান সাহেবের দেয়াল টপকে তাদের বাড়ির ভেতরে ঢুকেছে। ইমরান সাহেব ভয় পেয়ে যান খুব গাড়িটা বাসার সামনে রেখে সোজা কলিমিয়াল বাজালেন তিনি। প্রিয়া দরজা খুলতে ইমরান সাহেব বলেন, এই ড্রয়া কোথায়, ড্রয়া কোথায়? প্রশ্ন শুনে প্রিয়ার চোখ দুটি কানাকানি করতে লাগলো। ইমরান সাহেব আর না দাঁড়িয়ে সোজা ড্রয়ার রুমে চলে গেলেন। গিয়ে দেখে ড্রয়ার তার বিছানায় ঘুমাচ্ছেন। ইমরান সাহেব ড্রয়াকে দেখে উল্টো নিজের রুমে আসেন, দরজা বন্ধ করে জামা খুলে খালি গায়ে সোজা ওয়াশরুমে তিনি চলে যান। উপরে ঝর্ণা চালু করে দেওয়ালে 2 হাত রাখেন, চোখটা বন্ধ করে একটা অদৃশ্য চিন্তায় ডুবে যান তিনি তখন। ড্রয়ার আসলে সাধারণ কেউ না, কারণ তিনি এইমাত্র আসার সময় ড্রয়ার রুমের জানলায় রক্ত দেখে এসেছেন। নিজের ছেলে এত বড় একটা বিপদ সংকেত হবে ভাবেননি তিনি। আমার ড্রয়ারের সাথে কি হচ্ছে, কি হচ্ছে ড্রয়ারের সাথে, ড্রয়ার কে? এসব অনেক কিছু ভাবতে ভাবতে তারপর তিনি ফ্রেশ হয়ে রুমে চলে আসেন। খাওয়ার সময় খাবার না খেয়ে তিনি প্রিয়াকে বললেন, প্রিয়া চলো আমার সাথে কাজ আছে। প্রিয়া কথাটা শুনে ভয় পেয়ে যায় কিছুটা, তবে কিছু বলার আগেই ইমরান সাহেব প্রিয়ার হাত ধরে সোজা গাড়িতে তুলে নেন। তুফান গতিতে গাড়ি চালিয়ে চলে আসেন একটা নদীর পাড়ে, আবার প্রিয়ার হাত ধরে তিনি গাড়ি থেকে নামালেন। এরপর ইমরান সাহেব ভয়ঙ্কর গর্জন ছেড়ে বললেন,
এই এত সবকিছু তুই লুকিয়েছিস কেন, বল বল তুই আমার কাছ থেকে লুকিয়েছিস কেন, তুই সব জানিস।
সাহেব আর কিছু করি না, আমার মাফ করে দেন।
প্রিয়ার কাতর কণ্ঠস্বর শোনা গেল তখন।
আর একটা মিথ্যা বলে তোকে পানিতে ফেলে দিয়ে মেরে ফেলবো, কিন্তু বল বল প্রথম থেকে একদম শেষ অব্দি বলবি আমাকে।
দাঁড়ান দাঁড়ান, তবে একটা শর্ত আছে, আমার দেশের বাইরে পাঠিয়ে দেওয়া লাগবে কাল সকালের মধ্যে।
আচ্ছা ঠিক আছে, বল বল শেষ থেকে বল, শুরু থেকে বলবি।
সাহেব
ড্রাইভার যেন কোনো মানুষ না সাহেব, উনি একজন শয়তান, এর অনেক শক্তি। এই পৃথিবীতে নাকি হে রাজত্ব করে বেড়াবো। হ্যাঁ হ্যাঁ, এগুলা এগুলা আমি প্রথম থেকেই জানতাম।
আমাকে কেন বলিস নি? আমাকে এতদিন কেন বলিস? তোকে যেদিন আমি প্রথম দিন জিজ্ঞেস করলাম, আমাকে কেন বলিস নি সেদিন?
কেমনি কইতাম স্যার, ড্রাইভার যেন ছোটবেলা থেকেই কথা কইতে পারে। যখন ভাইজানের বয়স 3 মাস চলে তখন থেকেই কথা কইতে পারে। তবে ভাইজান দুই রকম কথা কয়, আপনার লাগে বাচ্চার কণ্ঠে, আর একা থাকলে বইরা দানবের মতো কথা কয়। আমি ওনার সেই ভয়ঙ্কর কণ্ঠ শুনছি স্যার, আমার তো ছোট থাকতেই কইছে। আমি যেন এই কথা কাউরে না বলি, কইলেই আমার সে মাইরা ফেলাইব। আর আমি আর কিছু জানি স্যার,
আমি আর কিছু জানি না, আমার কিছু কয়েন না।
তবে আরেকখান কথা, ড্রয়া ভাইজান যখন থাকে রুমে তখন সে কার লোকে যেন কথা কয়, মনে হয় 5-6 জন মিলা একসাথে কথা কইতেছে ঘরের ভিতরে।
তুই দেখেছিস কখনো কারা কারা ছিল?
না সাহেব, আমি আমি সামনে গেল আমি কাউরে দেখি নাই, আমি কাউরে দেখি নাই। তবে আমার মনে হইত যে শুধু হলে কি হ্যাঁ
ঠিক আছে, যা এখান থেকে সোজা বাড়িতে চলে যা, সোজা বাড়িতে চলে যাবি, তোকে আমি লন্ডন পাঠিয়ে দেব, যা চলে যা।
এই বলেই ইমাম সাহেব অনেকটা বিমর্ষ অবস্থায় বাসায় চলে আসে। ড্রয়ার তখনও নিজের রুমেই ঘুমাচ্ছিল। ইমনা সাহেব টেবিলে বসে ডায়েরিটা খোলেন, মনির কথা আজ যেন খুব মনে পড়ছে ওনার। মনিটা আজ নেই, কতটা দিন চলে গেল। মনির কথা মনে হতে তিনি শুরু থেকে এ টু জেড সব ঘটনা ডায়েরিতে সারা রাত ধরে লিখে রাখলেন। ভোর সকালে ফোন আসে, প্রিয়া মারা গেছে। প্রিয়া প্রিয়া মারা গেছে। প্রিয়ার মৃত্যুর খবরটাও তিনি ডায়েরিতে নোট করেছিলেন। তারপর তারপর কি হলো? আর তো কিছু লেখা নেই।
আরে ধুর, এই ড্রয়াকে মারার কোনো উপায় কি আছে কি নেই?
না, ড্রয়াকে মারার জন্য কোনো কারণ না, তাকেই লাগবে যার জন্ম হবে শুধুমাত্র ড্রয়াকে শেষ করার জন্য। এতক্ষণ কবিরাজ মহসিন মোল্লা আর মোহাম্মদ শাকিল ইমরান সাহেবের লেখা ডায়েরিটা পড়ছিলেন। ডায়েরিটা আজ থেকে 9 বছর আগের ডায়েরি। বর্তমানে ড্রয়া নামের একটা শয়তান পৃথিবীকে শেষ করে দিচ্ছে। প্রতিদিন 100 কুমারী মেয়ে ও যুবক ছেলেকে নিয়ে সে বলি দেয়, সে নাকি অমর হবে। ড্রয়ার অত্যাচারিতায় শিকার হচ্ছে দেশের প্রতিটা মানুষ। সেদিন ড্রয়া নিজেই তার বাবাকে মেরে ফেলেছিল। কিন্তু আসলে কি ড্রয়া ইমরানের সন্তান, নাকি এর পিছনে রয়েছে অন্য এক রহস্য? কবিরাজ মহসিন মোল্লা আকাশের দিকে তাকিয়ে দেখলেন আকাশটা মেঘ ছাড়া অনবরত গর্জন করছে, শীতল বাতাস ছুঁয়ে যাচ্ছে তাদের দেহ। শাকিলের এর কারণ জানতে চাওয়াতে মহসিন মোল্লা বলেন,
সে আসছে, সে আসছে। শাকিল, সে আসছে, সে আসছে, যে বিনাশ করবে ওই অশুভ শক্তিকে। সে আসছে কারো গর্ভে, হ্যাঁ, কোন মায়ের গর্ভ থেকে পা রাখতে চলেছে এই সুন্দর পৃথিবীতে। সে আসছে, সে আসবে, তাকে আসতেই হবে।
কিন্তু সে কয়দিন পর শেষ করবে ড্রয়াকে?
বড় বড় চোখ করেন মহসিন মোল্লা, শাকিলের দিকে তাকিয়ে বললেন, সে এসে গেছে, সে এসে গেছে শাকিল। সে যুবক হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে, ততদিন আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখতেই হবে। শুভ হোক তার আগমন, শুভ হোক, শুভ হোক তার আগমন।
কি ভাবছেন, ঘটনা এখানেই শেষ? না, বাকি পর্বটা অন্য কোনো একটি এপিসোডে শেয়ার করব। তাই সকলে ভূত গল্পের সাথে থাকুন, শুনতে থাকুন প্রিয় ভূত গল্প। ধন্যবাদ প্রিয় চিন্ময় ভাই আপনার মুখে আমার ঘটনাটা বলার জন্য। ভূত গল্প দীর্ঘজীবী হোক, আল্লাহ হাফেজ। ধন্যবাদ মামুন ভাই আপনার ঘটনার জন্য, পরবর্তী পর্বের ঘটনার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। ঘটনাগুলি কেমন লাগবে সবাই জানাবেন আশা করি। আর পরবর্তী ঘটনায় চলে যাওয়ার আগেই আমি আপনাদেরকে আমাদের ভূত গল্পের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি একটু শেয়ার করতে চাচ্ছি, হুইচ ইজ bhwot.golpo.sso@gmail.com। এটা আমাদের মেইল অ্যাড্রেস। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি কাইন্ডলি নোট করে রাখবেন, হুইচ ইজ 01730178995। আপনাদের যে কোনো ঘটনা অভিজ্ঞতার বর্ণনা আমাদেরকে শেয়ার করতে পারছেন। কিন্তু চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়।
আসলে মাউন ভাই ঘটনাটা আসলেই খুব ভালো ছিল। যাই হোক, দ্বিতীয় পর্বের জন্য আমি ওয়েট করতেছি, আমি চিন্ময় সবাই ওয়েট করছি, ভূত গল্পের দর্শকরাও ওয়েট করতেছে। তো আমি অভি লাইভে আসার কারণ আমি একটু পরে বলছি। আমি কমেন্টে যাব, কমেন্টে যাওয়ার আগে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছিল আজকে ভূত গল্পের 53তম এপিসোড। তো আজকে আমরা হচ্ছে এক বছর যেহেতু ভূত গল্প পার হয়েছে, আজকে আর এক বছরের প্রথম মাসের প্রথম সপ্তাহের আজকে প্রথম একটা এপিসোড করছি। তো আজকের থেকে আমরা ভূত গল্পের একটু প্যাটার্নটা চেঞ্জ করছি। প্যাটার্নটা কেমন চেঞ্জ করছি, আমরা প্যাটার্ন ভূত গল্পের 2 ঘন্টা যেহেতু আমাদের স্লট, 2 ঘন্টার ভিতর পার্ট 1 একটা স্লট করতেছি, পার্ট 2 একটা স্লট করতেছি। যেমন প্রথম ঘন্টার যে স্লটটা করতেছি পার্ট 1 প্যাটার্ন 1, সেটাই হচ্ছিল আপনাদেরই পাঠানো বাস্তব সব ঘটনা, যারা মানে আমার মডারেটর আছে বা আপনি পার্সোনালি যারা পাঠাচ্ছে মেইল করে অডিও ক্লিক করে, তাদের বাস্তব ঘটনাগুলো আমরা পার্ট 1 চালাচ্ছি, প্যাটার্ন 1 চালাচ্ছি। আর প্যাটার্ন 2 ব্যাপারটা হচ্ছিল কিছু অনুগল্প, যে কোনো লেখক, বাইরের লেখক হোক আর ইসের লেখক হোক, তাদেরই আমরা হচ্ছে কিছু অনুগল্প চালাচ্ছি। তো এর ফাঁকে হচ্ছিল প্রথম প্যাটার্নের পরে আমি যদি কমেন্ট পড়ার মতন হয় লাইভে আমি এসে কিছু কথা বলবো, প্লাস সেকেন্ড প্যাটার্নে অনুগল্প পড়ার পরেও এন্ডিং এর আগে আমি একটু আপনাদের সাথে সময় নেবো, সময় নিয়ে জাস্ট একটু কথা বলে আড্ডা দিয়ে আমরা চলে যাব। তো আমি একটু কমেন্টে যাই, কমেন্টে অনেকেই আছে দেখছি আমাদের সাথে। আচ্ছা, প্রথমে কিছু বাজে কমেন্ট আসছে, যদিও এটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, কারণ অনেকে অনেক কথা বলতেছে শুনতেছি। যাই হোক, শিখতেছি, শিখতে তো আর সমস্যা নাই। আমাদের সাথে আছে মেহেদি হাসান, ভাই শোনা যায় না কেন? হ্যাঁ ভাই, একটু সমস্যা ছিল, আরম্ভ হয়ে গেছে, শুনতে পাচ্ছেন। এমডি আহমেদ আমাদের সাথে আছে, অপেক্ষায় ছিলাম, শুরু হয়ে গেল, বাহিরে বৃষ্টির রুমে ভূত গল্প জমজমার পরিবেশ, আমাদের মডারেটর এমডি আহমেদ ভাই। আচ্ছা, ফারান আহমেদ, boot.com এর ব্যাকগ্রাউন্ড মিউজিক। আচ্ছা, ফারান আবার একটা নেগেটিভ কমেন্ট করছে, ভাই boot.com এর গল্প, এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, গল্প সব কপি করছে। আচ্ছা, আপনি যদি এটা প্রমাণ দিতে পারেন যে এটা boot.com এ অডিও ক্লিপটা চলছে, আপনি যা চাবেন আপনাকে তাই দেবো। আপনি জাস্ট আমাকে একটু প্রমাণ দিতে হবে, জাস্ট প্রমাণ দিতে হবে যে এই অডিও ক্লিপটা boot.com এ চলছে, কারণ এটা অসম্ভব, যে পাঠাইছে সে ফার্স্ট ভূত গল্পের জন্য পাঠাইছে। ও আজ একটা কথা কমেন্টে একটা বলে গেলেন, যেটা বলবেন যেন ওয়েট থাকে, কমেন্টে ওয়েট থাকে। যাই হোক, মোহাম্মদ রমজান আছে আমাদের সাথে, আবুল হোসেন আছে, ইমেল পড়েন। আচ্ছা ভাই, একটা ইমেল পড়লাম আমাদের মেইল আছে মামুন ভাইয়ের, মডারেটর মামুন ভাই, তার ইমেলটা আমরা পড়লাম। আচ্ছা, রিভাত বাবা আমাদের সাথে আছে, সালাম ভূত ভাই, আশা করি ভালো আছেন, আর ভালো থাকলে তো আবার ভূতের ঘটনা পাবো না, ঘটুক ঘটুক ভয়ঙ্কর ঘটনা। আচ্ছা ভাই, আচ্ছা এমডি সোহেল ভাই আছে, লাভ ভূত গল্প, মাউন্ট ভাইয়ের ঘটনা অলওয়েজ গ্রেট। হ্যাঁ সোহেল ভাই, থ্যাংক ইউ সোহেল ভাই, একটা ফিডব্যাক কথা বলছে। আচ্ছা, এমডি মোস্তাকিম ইসলাম আছে, কালিহাটি থেকে শুনছে। আচ্ছা, খাইরুল ইসলাম বাসার আছে, অনেক ভালো লাগছে ভাই, ওকে থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ইমরান আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো ছিল না ভাই, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি নেক্সট এপিসোড থেকে চালাবো না, কারণ সবাই বলে এটা হচ্ছে boot.com এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, আসলে এটা কারো পার্সোনাল মিউজিক না, তারপর আপনারা মেনে নিছেন এটা boot.com এরই পার্সোনাল মিউজিক, নেক্সটের থেকে আমি এটা ইউজ করবো না, আমি আমাদের মতন নতুন করে কিছু পার্সোনাল কিছু মিউজিক আছে সেগুলো দেখি ট্রাই করবো ইউজ করার জন্য। আচ্ছা, মোস্তাক ইসলাম আছে, কমেন্ট পড়েনি কোনো ভাই, কমেন্ট পড়ে ফেললাম কিন্তু। আচ্ছা, জুবাইর ইসলাম আছে, ভাই সর্দি পাবনা থেকে শুনছি। আচ্ছা ভাই, এখন তো আসলে বৃষ্টি হচ্ছে, সর্দি হওয়ার কারণ আছে। আচ্ছা আচ্ছা, এমডি খাইরুল ইসলাম বাসার, ইনশাল্লাহ এখন থেকে প্রতি উইক আপনাদের সাথে 11টায় হাজির হয়ে যাবো। থ্যাংক ইউ ভাই, অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ, বদলাপে পাশে থাকলে অবশ্যই একটু ভালো হয়, মানে ভাল লাগে যে আপনাদের জন্য এত কষ্ট করে আমার মডারেটরগুলো ঘটনা কালেকশন করতেছে, তারা পাঠাচ্ছে, আসলে এরাও অনেক কষ্ট করছে। যেমন আমাদের কাছের মাহাদি আছে, মামুন ভাই আছে লিড মডারেটর, শরীফ ভাই আছে, শরীফ আহমেদ, সামির ভাই আছে। সামির ভাইয়ের ঘটনা একটা ছিল কিন্তু এই সপ্তাহে চালাতে পারছে না, সরি সামির ভাই, আমাদের স্লট একটু ঝামেলা হয়ে গেছিল, 54তম এপিসোড আপনার স্লটের আপনার ঘটনাটা চলবে। আচ্ছা, রোহান আমাদের সাথে আছে, কেমন আছেন? আচ্ছা, আমি একটু বেশি কথা বলছি, আসলে সময় নেই, চলেন আমরা অনুগল্প শুনে আসি। হ্যাঁ, অনুগল্প শোনার পরে দেন আমি আবার একটু আড্ডা মারব আপনাদের সাথে। হ্যাঁ, আচ্ছা, শাহ ইমরান ভাই, দরকার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পরিবর্তন করবেন, আশা করি অনুরোধ রাখবেন না ভাই, অনুরোধ রাখতে পারবো না, আপনারাই বলতেছেন এটা ভোট.কম এর মিউজিক চুরি করে চালাচ্ছি, তো এটা রাখা দরকার নাই, কারণ আপনারাই মেনে নিচ্ছেন এটা ভোট.কম এর মিউজিক, তো এটা আর সম্ভব না, কারণ দেখতে দেখতে একটা বছর পার করছি, অনেক শুনতেছি, অনেক নেগেটিভ কথা শুনতেছি, আর আর ভেজাল ভালো লাগে না, এত কিছু করতেছি, কষ্ট করছে আমার মডারেটররা। যাই হোক, ইনশাল্লাহ নতুন যে মিউজিক ইউজ করবো ভালো লাগবে, ওটা শোনেন ইনশাল্লাহ ভালো লাগবে ভয় কিছু। তো এই ছিল আজকে আমাদের এপিসোড 53, সবাই সাথে ছিলেন, পাশে ছিলেন, শুনছেন ভূত গল্প। তো দেখা হবে ঠিক সামনের সোমবার রাত 11টায়, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূত গল্পের পাশে থাকবেন, ভূত গল্পের যদি কোনো অন্যায় কিছু করে থাকে বা এরকম একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমরা নতুন এই লাইনে, তো আমরা কারোর মতন হতে চাচ্ছি না, আপনারা অনেকে কমেন্ট করছেন কারোর মতন হতে চাচ্ছি, আমরা কারোর মতন হতে চাচ্ছি না, তো যাই হোক, আর সবাই ভালো থাকবেন, রাত অনেক হয়ে গেছে, তো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে সামনের সোমবার ঠিক রাত 11টায়, আল্লাহ হাফেজ।